আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের নিয়মিত অনুষ্ঠান নেকির দাওয়াত নিয়ে উপস্থিত ইনশাআল্লাহ আজাবাজাল। আজ আমরা এই বিষয়ে আমরা শ্রবণ করব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই ইসলামের দাওয়াত দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কি কষ্ট মুসিবত আসলো, ওই মুহূর্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কষ্ট মুসিবতের সময় ধৈর্য ধারণ করে কিভাবে নেকির দাওয়াত পেশ করলেন, আসুন আমরা শ্রবণ করি। তার পূর্বে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার ফজিলত শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মত মহাব্বত এবং ভালোবাসার সাথে আমার উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন কিয়ামত যখন কায়েম হবে সবাই পেরেশান অবস্থায় থাকবে, চতুর্দিকে হাহাকার অবস্থায় থাকবে, কেউ কাউকে সঙ্গী হবে না, বাবা তার সন্তানের সঙ্গী হবে না, স্বামী তার স্ত্রী সঙ্গী হবে না, সবাই পেরেশান অবস্থায় থাকবে। ওই কঠিন মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে মুসাফা করবে, যে ব্যক্তি দুনিয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করেছে। আসুন আমরাও দুরূদ শরীফ পড়ার জজবা নিয়ে বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করি, যে দুরূদ শরীফের জজবা যাতে আমাদের মাঝে আসে। এজন্য দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা শেখে তরিকত আমির আল সুন্নাত 72 মাদিনা ইনামাত রিসালা দিয়েছেন, সেখানে প্রশ্ন আকারে রয়েছে আপনি কি আজকে কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। আলহামদুলিল্লাহ, মাদিনা ইনামতের উপর আমল করতে গিয়ে ইনশাআল্লাহ আমাদের দুরূদ শরীফ পড়ার জজবা তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানদের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরা ভালো ভালো নিয়তের সাথে বয়ান শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার জন্য আমরা বয়ান শোনার চেষ্টা করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার জন্য ইনশাআল্লাহ আজওয়াজাল কিছু মাদানী ফুল উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর কাফিরদের পক্ষ থেকে যে জুলুম, যে নির্যাতনগুলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছিল, এর একটি মাত্র কারণ ছিল। সে কারণটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে প্রকাশ্যভাবে নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর চতুর্দিক থেকে মুসিবত এবং মুসিবতের পাহাড় আসা শুরু হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর যাবৎ ইসলামের দাওয়াত গোপনে নেকির দাওয়াত পেশ করেন, অতঃপর প্রকাশ্যে নেকির দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো। আল্লাহ রাব্বুল আলামিন 19 পারার সূরা শুআরার 214 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, কানজুল ইমাম থেকে অনুবাদ, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করুন, মানে তাদেরকে নেকির দাওয়াত সত্যের দিকে আহ্বান করুন। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করেন এবং কুরাইশ গোত্রের লোকদেরকে আহ্বান করলেন, একত্রিত করলেন। একত্রিত করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি যদি তোমাদেরকে বলি যে মক্কার উপত্যকা থেকে একদল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য অগ্রসর হচ্ছে, তোমরা কি একথা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলে উঠল, কেন বিশ্বাস করব না, আপনাকে সব সময় সত্য কথা বলতে শুনেছি, আপনি কখনো আমাদের সাথে মিথ্যার আশ্রয় আপনি নেননি, আপনি সব সময় সত্য কথাই বলেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তাহলে তোমরা সবাই শুনো, তোমরা যদি আমার উপর ঈমান না আনো তাহলে তোমাদের উপর কঠিন আজাব আসবে, আজাব নাজির হবে। এই কথা শোনা মাত্রই আবু লাহাব নিজের চাচা ছিল তিরস্কার করতে লাগলো আর সেখান থেকে চলে গেল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকলেন, আমি নবী আমাকে মেনে নাও, এই কথা যখন বললেন সকলে তিরস্কার করে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল না করে সেখান থেকে চলে গেলেন। ইসলামের প্রচার প্রকাশ্যভাবে আরম্ভ করার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ধরনের নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি শরীর মোবারকের উপর সেই দুষ্ট কাফের বিভিন্ন ধরনের ময়লা খড়কুড়া নিক্ষেপ করতে লাগলো এবং খারাপ ব্যবহার করতে লাগলো। কখনো কখনো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ দরজায় জীব জন্তুর রক্ত লাগিয়ে দিত, কখনো চলার পথে কাটা গেঁথে দিত, আবার কখনো শরীর মোবারকে পাথর পর্যন্ত নিক্ষেপ করত সে দুষ্ট কাফেরেরা। যখন আল্লাহর হাবিব সিজদার মধ্যে যেতেন তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে উটের নাড়িবুড়ি তুলে দিতেন। এভাবে তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এই নেকির দাওয়াত শুরু করলেন, সত্যের দিকে আহ্বান করা শুরু করলেন, তখন তারা বিভিন্ন ধরনের খারাপ আচরণ করা শুরু করলো, গালিগালাজ করা শুরু করলো, উপহাস করা শুরু করলো, এমনকি আল্লাহর ফানা কখনো কখনো তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর পর্যন্ত বলতো। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। আপনারা দেখলেন তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য সীমাহীন নির্যাতন সহ্য করতেন, এসব নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে দাওয়াত পেশ করার কারণে। তাই যখন কাউকে নেকি দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের মুখোমুখি হতে হয় তখনই আপনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাসকে আপনার সামনে তুলে ধরুন। যখন আপনি কোথাও নেকি দাওয়াত দেওয়ার জন্য যাবেন, আপনার সাথে কটাক্ষ ব্যবহার করবে, আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনার উপর জুলুম করবে, আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে পূর্বের ইতিহাসকে আপনার সামনে তুলে ধরুন, আল্লাহ তাআলার দরবারে যে শুকরিয়া আদায় করুন, কেননা তিনি আপনাকে দিনের জন্য নির্যাতন সহ্য করার সুন্নত আদায় করার সৌভাগ্য দান করেছেন। এটা তো শুকরিয়ার বিষয় যে আমি নেকি দাওয়া দিতে গিয়ে কেউ আমার উপর নির্যাতন করলো, জুলুম করলো, আর আমি ধৈর্য ধারণ করব। কেন? এই কাজে ধৈর্য ধারণ করা সুন্নতে মোবারকা, সুন্নতে মোবারকা ধৈর্য ধারণ করে আমি আমার নবীর এই সুন্নতকে আমি আদায় করব। তো প্রিয় ইসলামী ভাইরা, নবুয়াত প্রকাশের সপ্তম বছরে কুরাইশ কাফেররা যখন দেখলেন অনেক ধরনের জুলুম নির্যাতন করার পরও মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো, আর হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ন্যায় বীর সৈনিক তারাও ইসলামের মধ্যে চলে এসেছে, তখন নাউজুবিল্লাহ তারা এমন একটি খারাপ সিদ্ধান্ত নিল যা খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে রয়েছে। তারা এই সিদ্ধান্ত নিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে, আমাদের নবীকে শহীদ করে দিবে, এই সিদ্ধান্ত পর্যন্ত তারা নিল। তো প্রিয় ইসলামী ভাইরা, এত কষ্ট দেওয়ার পরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিছনে আসেননি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেকি দাওয়াতকে বন্ধ করেননি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতকে বন্ধ করেননি, ইসলামের দাওয়াতে দিন দিন আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। তাইপের সেই কঠিন ইতিহাস, ইসলামের এক বিশাল এক ইতিহাস যেটা প্রত্যেক মুসলমানদের জানা প্রয়োজন। তাইফের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই দুষ্ট কাফেররা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কিরকম আচরণ করলো। আফসোস, যখন অপদাত্ত যারা তারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে গিয়ে তাদেরকে নেকি দাওয়াত পেশ করলেন, ইসলামের দিকে আহ্বান করলেন, আল্লাহ এক এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বাণী যখন পৌঁছানোর জন্য চেষ্টা করলেন, আফসোস ওই অপদার্থরা সুন্দর চরিত্রের অনুপ্রম আদর্শ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেকির দাওয়াতের কথা শুনে আনুগত্য করার বদলতে তারা বিভিন্ন ধরনের বাক বিতণ্ড শুরু করলো, খারাপ আচরণ শুরু করলো। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের এই খারাপ আচরণে কোনো প্রকার সাহস হারাননি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন, তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করতে লাগলেন। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, মদিনার সুলতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুক্তির বাণী শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেকি দাওয়াত দেওয়া শুরু করলেন। ওইসব জালিমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু গাল মন্দ করেনি, বরং কিছু বদমাস ছেলেদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল। প্রথমত তারা বিভিন্ন ধরনের নির্যাতন করলো, গালিগালাজ করলো, খারাপ আচরণ করলো। তারপর সে তাইফের কিছু নজওয়ান যুবককে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিল। হায় আফসোস, ওই সব যুবক জালিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের কষ্ট দেওয়া শুরু করলো। তারা সামনে এসে বিভিন্ন প্রকারের তালি বাজানো শুরু করলো, বিভিন্ন ধরনের উপহাস করা শুরু করলো। ওই সব জালিমরা হাতে পাথর উঠিয়ে নিল। দেখতে দেখতে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করল। সে তায়েফের দুষ্ট নজওয়ান আমার নবীর শরীরে পাথর মেরে আমার নবীর শরীরকে রক্তাক্ত করে দিল। কিতাবের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নালায়েন মোবারক, জুতা মোবারকের রক্তে লাল হয়ে গেল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করার পরও ধৈর্যের দামান ছাড়েননি, ধৈর্য হারা হননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন অবস্থা দেখে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে পাহাড়ের জন্য মোতায়েন ফেরেশতা, যে পাহাড়ে নিযুক্ত ফেরেশতাকে সাথে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করুন, আপনি অনুমতি দিন, তাহলে এই কাফিরদেরকে আমরা দুই পাহাড়ের মাঝখানে এনে তাদেরকে খতম করে দেব, তাদেরকে ধ্বংস করে দেব। কিন্তু দেখুন, প্রিয় নবী, রহমতের সাগর দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আমি আল্লাহ তাআলার পবিত্র সত্তার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখি, এইসব লোক যদিও ইমান না আনবে, তবু তাদের বংশের এমন অনেক সৃষ্টি হবে যারা ইমান আনবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি বিনিময়ে তাদের সাথে খারাপ আচরণ করেননি, নেকির দাওয়াত দিয়েছে, তারা নেকির দাওয়া শোনার জন্য রাজি হননি, কষ্ট করেছেন, আঘাত করেছে, কিন্তু আমার নবী পাথরের আঘাত খেয়েছে, কিন্তু সে পাথরকে তুলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেনি। কেন? আমাদের ইসলাম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, এই ইসলামের মধ্যে পাথরের আঘাত খাওয়া এটা সুন্নাত, কিন্তু ওই পাথরকে তুলে নিক্ষেপ করা এটা আমাদের ইসলাম ধর্ম কখনো সাপোর্ট করে না। কেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, তাইফের ইতিহাস আমরা শুনলাম, আমার নবীকে আঘাত করেছে, কিন্তু আমার নবী হাত তুলে দোয়া করেছে, হাত তুলে দোয়া করেছে, কিন্তু আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীকে মহাব্বত করি, আমরা তো সেই নবীকে ভালোবাসি, কিন্তু নবীদের আদর্শ, নবীদের আখলাক আজ আমাদের মাঝে কোথায়? প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের সংশোধনের জন্য সামান্য কথাবার্তা বলে তখন আমরা অনেক সময় তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করি, সেখান থেকে ফিরে আসি, কেউ যদি আমাদেরকে গালিগালাজ করে, যদি কেউ আমাদেরকে থাপ্পড় মেরে দেয়, তখন তো আমরা অনেক গুণ বেশি প্রতিশোধ নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। আজকে আমাদের অবস্থা এরকম, আমার নবীকে আঘাত করেছে, কিন্তু আল্লাহর হাবিব দোয়া করেছে, আর আমাদেরকে কেউ যদি কখনো মামুলে একটু কষ্ট দিয়ে দেয় অথবা আমাদেরকে থাপ্পড় মেরে দেয়, তখন আমরা তাকে কিভাবে, যে থাপ্পড়ের বিনিময়ে তার এর থেকে বড় কিভাবে প্রতিশোধ নেব আমরা চেষ্টা করি। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, না, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইসলামের দাওয়াতকে পুঁছিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন, ইসলামের দাওয়াতকে ধৈর্যের সাথে নেকির দাওয়াত দিয়েছেন, এর সুফলে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালান, উমর ফারুক আজম রদি আল্লাহ তালান, এত মজবুত ব্যক্তি ছিলেন সেই উমর ফারুক আজম রদি আল্লাহ তালানু, ওসমান জিন নুরাইন রদি আল্লাহ তালানু, মাওলা আলী শের খুদা আলী কারামাউল্লাহ জহুল করিম থেকে শুরু করে অসংখ্য সাহাবি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পেয়ে ভালোবাসা পেয়ে তারা কুফরি থেকে কুফুরিয়তের অন্ধকার থেকে তারা ইসলামের মধ্যে চলে এসেছে। এটা কি ইবাবু হয়েছে? না, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ যে ইসলাম আমরা আমাদের মায়ের ঘরে এসে আমরা খুব সহজে আমরা ইসলাম পেয়ে গিয়েছি। আজকে ইসলামের দরদ ইসলামের মহাব্বত আজকে আমাদের মাঝে নেই। যে দুষ্ট কাফের যারা আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীর সাথে খারাপ আচরণ করেছে, আজকে সেই কাফিরদের অনুসরণ আমরা করছি। আজকে সেই যারা ইসলাম বিরোধী, যারা যারা আমার নবীকে শহীদ করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, আজকে তাদের কৃষ্টি কালচার, তাদের আদর্শ আজকে আমরা আমাদের ঘরে আমাদের সমাজে আমরা বাস্তবায়ন করার মধ্যে ব্যস্ত। এটাই কি মহাব্বতের পরিচয়? এটাই কি ভালোবাসার পরিচয়? ইসলামী ভাইরা, না, যে মহাব্বত এবং ভালোবাসা শুধু জবানের মাধ্যমে না, বাস্তব প্র্যাকটিক্যাল আমাদেরকে কাজ করতে হবে। যারা আমার নবীকে কষ্ট দিয়েছেন, যারা ইসলামকে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য যারা চেষ্টা করেছে, আমরা তাদের বিরোধিতা করব কিভাবে? আমরা আমার রসুলের সুন্নতের উপর আমল করে, আমার নবীর আদর্শের উপর আমল করে পুরো পৃথিবীর মধ্যে ইসলামের যেই ছায়া, ইসলামের যে সুন্দর বাণীগুলা পৃথিবীর মধ্যে পৌঁছিয়ে সে ইহুদি নাসারা ওয়েস্টার্ন কালচার থেকে ফিরে এসে আমরা আমার নবীর সুন্নতকে ঘরে ঘরে প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীর সুন্নতকে প্রচার প্রসারণ করব। এর মাধ্যমে নবীজির মহাব্বত প্রতিষ্ঠিত হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, বর্তমান মুসলমানদের বেআমলি এমনভাবে বিরাজমান আমার আপনার চোখের সামনে। মসজিদের অবস্থা দেখুন, মসজিদে মুসল্লি মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, তার মাথা থেকে পা পর্যন্ত দেখুন, আজকে সে কাকে অনুসরণ করছে? আজকে মুসলমান লেখাপড়া হাসিল করতেছে, তার পদ্ধতি কি? আজকে মুসলমান ব্যবসা বাণিজ্য করতেছে, কাকে অনুসরণ করতেছে? কাকে অনুসরণ করে সে ব্যবসা করতেছে? বিয়ে শাদী করছে, বিয়ে শাদীর মধ্যে কাকে অনুসরণ করা হচ্ছে? আমাদের সাংসারিক, আমাদের সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা কাজে আমরা আমার রসুলের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। আজ এই কারণে কিন্তু আমরা ফেরেশানির মধ্যে। সে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টের বিনিময়ে, সাহাবা একরামদের কষ্টের বিনিময়ে যে ইসলাম আজকে আমাদের সামনে এসেছে, আজ মুসলমান সেই ইতিহাসকে ভুলে গিয়েছে। মুসলমান আজ সেই ইতিহাসকে ভুলে গিয়ে ইহুদি নাসারার ওয়েস্টার্ন কালচার নিয়ে তার জীবনকে বাস্তবায়ন করতেছে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নবীর মহাব্বত এবং ভালোবাসা নিয়ে নিজেও আমার জীবনকে ইসলাম মোতাবেক আমরা সাজাই। ইসলাম যেভাবে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছেন, সেভাবে আমরা আমাদের জীবনকে সাজাই, আমাদের জীবনকে সাজাই। না হয়তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমি আপনার অন্ধকার কবরে চলে যাব, একদিন মরতে হবে, আমরা সবাই জানি একদিন আমাদেরকে মরতে হবে, কবরে তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি ছিল, নাম্বার তিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, ইনার সম্পর্কে তোমার মতামত কি ছিল, ইনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, বিশ্বাস কি ছিল। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, সেই দিন আমি কি আমার জবান দিয়ে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ ছিল আমার রব সেটা আমি বলতে পারবো কিভাবে? আমি তো দুনিয়াতে আমার রবের হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমি তো হুকুম পালন করেছি ইহুদি নাসারাদের, আমার রবের হুকুম আমি পালন করিনি। নাম্বার দুই প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল? কিন্তু আমার জবান থেকে তখন দিনই আল ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল, এটা বাইর হবে না। কিভাবে বাইর হবে? আমি কি আমার প্রত্যেকটা কাজে, আমার উঠা চলা পীড়া প্রত্যেকটা কাজে আমি কি ইসলামকে ফলো করেছি? ইসলাম কিভাবে বলেছে, মানুষের প্রত্যেকটা কাজ ইসলামে একটা নিয়ম রয়েছে, ইসলামে একটা পদ্ধতি রয়েছে। আপনি আপনি ব্যবসা করবেন, ইসলামে পদ্ধতি আছে, আপনি খানা খাবেন, সেখানে ইসলামে পদ্ধতি আছে, আপনি লেখাপড়া করবেন, ইসলামে পদ্ধতি আছে, আপনি কথাবার্তা বলবেন, পোশাক আশাক পরবেন, আপনি বিয়ে শাদী করবেন, আপনি প্রত্যেকটা কাজে ইসলামের একটি দিক নির্দেশনা রয়েছে, ইসলামের একটা পদ্ধতি রয়েছে। যদি আমি দুনিয়াতে ইসলামকে ফলো না করে ইসলাম মোতাবেক, ইসলাম যেভাবে বলেছে সেভাবে যদি আমি আমার জীবনকে পরিচালনা না করি, তাহলে সেদিন আমি কিভাবে জবাব দেব, কিভাবে আমি বলবো আমার ধর্ম ছিল ইসলাম? কেন, ইসলাম তো আমি অনুসরণ করিনি, শুধু আমি নামি মুসলমান ছিলাম। আমি কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার জবানে ছিল শুধু মুসলমান, কিন্তু আমার বাহ্যিক থেকে শুরু করে আমার কোনো কাজ আমি ইসলামকে অনুসরণ করতাম না। নাম্বার তিন, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দেখানো হবে ইনার ব্যাপারে তোমার কি ধারণা, তখন আমি বলবো আমি ইনাকে চিনি না। অনেকে বলবে, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি কিভাবে বলবেন, আপনি কিভাবে বলবেন যে ইনি আমার নবী, ইনি আমার আকা, আপনি কিভাবে বলবেন? কেন, দুনিয়াতে তো আপনি ইনাকে অনুসরণ করেননি, দুনিয়াতে ইনি যেভাবে বলেছে আপনি সেভাবে চলেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল নামাজ পড়ার জন্য আপনি পড়েননি, রোজা রাখার জন্য আপনি রাখেননি, হজ করার জন্য আপনি করেননি, মা বাবার খেদমত করার জন্য আপনি করেননি, সুদ থেকে বিরত থাকার জন্য আপনি সুদ থেকে বিরত থাকেননি, আপনি অশ্লীলতা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, মানুষের সমালোচনা করা থেকে, গীবত করা থেকে আপনি বিরত থাকেননি, আপনি কিভাবে জবাব দিবেন সেই দিন? আপনি কিভাবে বলবেন, কেন আপনি তো আমার নবীর হুকুম আহকাম আদর্শ থেকে আপনাকে নিজেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নত থেকে আপনি দূরে ছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তোমার দাড়িকে বৃদ্ধি করো, এক মুষ্টি করা সুন্নতে মোবারকা, তোমার খুবকে খাটো করো, কিন্তু আপনি আমার নবীর সেই আদেশ হুকুমকে আপনি অমান্য করেছেন, কবার আপনি কি জবাব দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে আপনি কিভাবে আপনার চেহারা দেখাবেন, আপনি একটু চিন্তা করেছেন? কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, একদিন আমাদেরকে মরতে হবে, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না আমরা। আসুন আমরা নিয়ত করি, একদিন তো দুনিয়া থেকে চলে যাব। আমার ভাই চলে গিয়েছে, আমার বন্ধু চলে গিয়েছে, আমার অনেক আত্মীয়জন চলে গিয়েছে, অনেকের বাবা চলে গিয়েছে অন্ধকার কবরে, চলে তো যাবো দুনিয়া থেকে। আসুন আমরা আমাদের জীবনকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মোতাবেক সাজাই, যেভাবে চললে আল্লাহ এবং তাঁর রসুল খুশি হবে সেভাবে আমাদের জীবনকে সাজাই, এবং এর দাওয়াতকে অন্য মুসলমানের কাছে পৌঁছাই। কেন, শুধু নিজে নেক আমল করা এটা আমাদের দায়িত্ব না, অন্যের কাছে নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, অন্য মানুষের কাছে সৎ কাজের আহ্বান, অসৎ কাজের বাধা প্রদান এটা অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। কারণ হাদিসে পাকের মধ্যে যারা মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করে, কল্যাণের প্রতি আহ্বান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদা কেমন হবে, আল্লাহু আকবার, তাদের মর্যাদা এমন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে এমন কিছু লোক উঠবে যাদেরকে দেখে নবী এবং শহীদ যারা, তারাও তাদের মর্যাদা দেখে ঈর্ষা প্রকাশ করবে, কিন্তু তারা নবীও না শহীদও না, এদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এরা কারা? তখন বলা হবে এরা হলো ওই সকল ব্যক্তি যারা মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বানাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব বান্দা বানিয়ে দিতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকাম পালন করার জন্য দাওয়াত দিতেন, এরা হলো ওই সকল লোক। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে নেকির দাওয়াত যারা দেয়, যারা সৎ কাজের প্রতি আহ্বান করে, যারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, তাদের মর্যাদা অন্যদের মতো নয়, সাধারণ মানুষের মতো নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদাকে অনেক বাড়িয়ে দেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যে আমরা আমাদের বর্তমানের সমাজকে পরিবর্তন করার জন্য, গুনাহের পরিবেশকে দূর করার জন্য, বেআমলিকে দূর করার জন্য, আসুন আমরা নেকির দাওয়াতে আমরা কাজ করি, যেভাবে সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান, আউলিয়ে একরাম যেভাবে নেকির দাওয়াত পেশ করেছেন, মানুষদেরকে সৎ কাজের প্রতি আহ্বান করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন, সে দায়িত্ব আমরা পালন করি, সে দায়িত্ব আমরা পালন করি। আমাদের কি মন কাঁদে না, আমার ভাই, আমার মুসলমান ভাই আজকে সেই ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তেলাওয়াত করা থেকে সে বঞ্চিত, অসংখ্য মুসলমান কোরআন করিমে তেলাওয়াত করতে জানে না, নামাজ পড়তে জানে না, উজু করার তরিকা জানে না, কিন্তু সে হতে পারে সে ডাক্তার, হতে পারে সে ইঞ্জিনিয়ার, হতে পারে সে লয়ার, সে দুনিয়াবি অনেক শিক্ষা সে হাসিল করেছে। কেন আজ আমাদের সমাজে যে মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করার, তাদেরকে কোরআনের মহাব্বত দেওয়ার, তাদেরকে সুন্নতের মহাব্বত দেওয়ার, তাদেরকে আল্লাহ এবং তার রসুলের কথা বলার লোক কোথায়? যখন নেকি দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, ইসলামের কথা বলার লোক কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের সে কালচারের দিকে চলে যাচ্ছে, এদেরকে কে বাঁচাবে? আমাদেরকে বাঁচাতে হবে, এদেরকে আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমরা এদেরকে নেকি দাওয়াত আমরা প্রদান করব, এদেরকে আমরা বাঁচাবো। নয়তো প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজিকে জিজ্ঞাসা করে, রোজা পালনকারীকে জিজ্ঞাসা করে, হজ আদায়কারীকে জিজ্ঞাসা করে, তুমি নামাজ পড়েছ, আশেপাশে যারা বেনামাজি ছিল তাদেরকে নামাজের দাওয়াত কেমনে দাওনি, যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন, তা আমার আপনার অবস্থা কি হবে? আসুন আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে আমরা সুন্দর করার জন্য আমরা নেকি দাওয়াতের এ কাজ চালিয়ে যাই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই পরিবেশ আমাদেরকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আপনি আসুন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই বর্তমান সময়ে পুরা পৃথিবীতে এমন একটি সংগঠন, কোরআন এবং সুন্নাত প্রসারের বিশ্বব্যাপী এমন একটি সংগঠন, দাওয়াত ইসলামীর মাধ্যমে এটাই সম্ভব। দাওয়াত ইসলামীর মাধ্যমে এই গুনাহের পরিবেশকে ধ্বংস করা সম্ভব, দাওয়াত ইসলামীর মাধ্যমে মসজিদকে আবাদ করা সম্ভব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কাজ করে যাচ্ছে, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করতেছে। আলহামদুলিল্লাহ এক দুই নয়, হাজার হাজার লাখ লাখ নজওয়ান যারা গুনাহ করত, যারা গুনাহের পরিবেশ তৈরি করত, যারা টিভি ফিল্ম ড্রামা বানাত, আলহামদুলিল্লাহ আজকে তারা চেহারার মধ্যে দাড়ি সাজিয়ে নিয়েছে, মাথার মধ্যে সুন্নতি ইমামা শরীফ সাজিয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ তারা মানুষদেরকেও নেকির দাওয়াত দিচ্ছে, সুন্নতের দিকে আহ্বান করতেছে দাওয়াত ইসলামের মাধ্যমে। তো প্রিয় ইসলামী ভাইরা আসুন দাওয়াত ইসলামীতে, আসুন দাওয়াত ইসলামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের সমাজে নেকি দাওয়াতের কাজ করে যাই, নেকি দাওয়াতের প্রচার এবং প্রসারণ করা আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ জওয়াজাল দাওয়াত ইসলামীর যে মাদানী মহল, এই মাদানী মহলের আলহামদুলিল্লাহ অসংখ্য বরকত, আলহামদুলিল্লাহ আমরা শুনে আসতেছি মাদানী কাফলার বরকত, যে দাওয়াত ইসলামী নেকি দাওয়াত দেওয়ার জন্য এক শহর থেকে অন্য শহর যে মাদানী কাফলা সফর করে নেকি দাওয়াতকে পৌঁছানোর জন্য, এক ইসলামী ভাইয়ের বর্ণনা অনেকটা এরকম, তিনি বলেন যে আমরা মাদানী কাফলা সফর করলাম, মাদানী কাফলায় গেলাম, তো মাদানী কাফলা যখন গেলাম ওই এলাকাতে এমন একজন মুসলমানের সাথে আমাদের সাক্ষাৎ হলো, রাস্তার মধ্যে তাকে আমরা সালাম দিলাম, সালাম দেওয়ার পরে মুসাফা করলাম, তাকে মসজিদে যাওয়ার জন্য আহ্বান করলাম নামাজ পড়ার জন্য। তখন সে কিছুক্ষণ পরে বলতে লাগলো, ভাই আমি যে নামাজ পড়ব, যে নামাজ পড়ার জন্য যে নিয়ম কানুন জানার দরকার আমি তো তা জানি না, এই কারণে আমি মসজিদে যাই না, এই কারণে আমি মসজিদে নামাজ পড়া থেকে আমি বিরত। ইসলামী ভাইরা এটার জন্য দায়ী কে? আজ আমার মুসলমান ভাই যে নামাজ কিভাবে আদায় করতে হবে এর তরিকা পর্যন্ত জানে না, অজু কিভাবে করতে হবে, সে পাক এবং পবিত্র কিভাবে হবে এটাও সে জানে না। তখন মাদিনী কাফলার ইসলামী ভাইরা তাকে মহাব্বত এবং ভালোবাসা দিয়ে মসজিদে নিয়ে গেলেন, তাকে অজু করার প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন, সে অজু করে মসজিদে গেল। আলহামদুলিল্লাহ সেখানে মাদিনী কাফলার ইসলামী ভাইদের সাথে সেখানে বসে সে নামাজ শিখলো, নামাজের প্র্যাকটিক্যাল শিখলো, আলহামদুলিল্লাহ নামাজের পরশ শিখলো, নামাজের ওয়াজিবা শিখলো। তখন সে বলতে লাগলো, হাই আমি মুসলমান, আজকে আমার জীবনের 30টা বছর অলসতা অবহেলার মধ্যে চলে গেল, আজ যদি দাওয়াত ইসলামের সাথে আমার দেখা না হতো, আজ যদি দাওয়াত ইসলামের সাথে আমার সাক্ষাৎ না হতো, হয়তো আমি এভাবে থেকে যেতাম, এভাবে আমি অন্ধকার কবরে চলে যেতাম। এটা হচ্ছে দাওয়াত ইসলামী, যে দাওয়াত ইসলামী যে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় মাদানী কাফালা নিয়ে সেই মুসলমানকে তাকে যে ইসলাম থেকে দূরে তাকে নেকির দাওয়াত দিয়ে তাকে মসজিদে এনে তাকে নামাজ শিখিয়ে তাকে নামাজি বানিয়ে দিচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না দাওয়াতে ইসলামীকে আমরা সহযোগিতা করি, দাওয়াতে ইসলামীকে সহযোগিতা করি। দাওয়াতে ইসলামী আপনার থেকে এটাই চায় যে আপনি দাওয়াতে ইসলামের পরিবেশে এসে নিজে নেক আমল করেন, নেকির দাওয়াতকে মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার, নেকির দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের এই নেকির দাওয়াতের অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেকির দাওয়াত দিতে গিয়ে যেই কষ্ট করে নেকির দাওয়াত পেশ করেছেন, ধৈর্য ধারণ মাধ্যমে আজ ইসলাম এ পর্যন্ত এসেছে আমরা শ্রবণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।